الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا تولى سعى في الأرض ليفسد فيها الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد فحسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ্র 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
হযরত আলী ও ফাতেমার পবিত্র বিবাহ বার্ষিকী।
শ্রোতা ভাই বোনেরা, পয়লা জিলহজ হযরত আলী আলাইহিসসালাম ও খাতুনে জান্নাত হযরত ফাতেমার শুভ বিয়ের বার্ষিকী। এ উপলক্ষে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে সর্বকালের শ্রেষ্ঠ নারীর বিয়ে শীর্ষক বিশেষ আলোচনায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
হযরত ফাতেমা সালামুল্লাহি আলাইহা বেহেশতি নারীদের সর্দার তথা খাতুনে জান্নাত। তার অসাধারণ নানা গুণ, অতি উচ্চ স্তরের ক্ষুধাভীতি ও সেই সঙ্গে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তথা মহান আল্লাহর সর্বশেষ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হওয়ার বিষয়টি সবাই জানতেন। তাই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খলিফাসহ সাহাবিদের অনেকেই এই মহামানবীকে বিয়ে করার জন্য মহানবীর কাছে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাব নাকচ করে দেন। মহানবী বলতেন, ফাতিমার ব্যাপারটি আল্লাহর সিদ্ধান্তের উপর নির্ভর করছে, অর্থাৎ ফাতিমার বিয়ে মহান আল্লাহর নির্দেশে সম্পন্ন হবে। আব্দুর রহমান ইবনে আউফ রাসুলের কাছে গিয়ে বলেন, যদি ফাতেমাকে আমার সাথে বিয়ে দেন তাহলে মূল্যবান মিশরীয় কাপড় বোঝায় 1000টি উট এবং আরও 1000 দিনার তথা 1000 স্বর্ণমুদ্রা মোহরানা হিসেবে প্রদান করব। রাসুল এই প্রস্তাবে খুব অসন্তুষ্ট হন এবং বলেন, তুমি কি মনে করেছ আমি অর্থ ও সম্পদের গোলাম? তুমি সম্পদ ও অর্থ দিয়ে আমার সাথে বড়াই করতে চাও?
হযরত ফাতিমার বিয়ে প্রসঙ্গে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ফেরেশতারা আমার কাছে এসে বললেন, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন তিনি আপনার কন্যা ফাতিমাকে আসমানে আলী ইবনে আবি তালিবের সাথে বিয়ে দিয়েছেন, সুতরাং আপনিও তাঁকে জমিনে তাঁর সাথে বিয়ে দিন। দ্বিতীয় হিজরিতেই হযরত ফাতিমার সাথে হযরত আলীর বিয়ে হয়। তাঁর বিয়ের বিষয়ে ইতিহাসে যে বর্ণনা পাওয়া যায় তাতে তাঁর মর্যাদা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীকালে বলেন, আলীর জন্ম না হলে ফাতিমার সুযোগ্য স্বামী পাওয়া যেত না। বিয়ের সময় হযরত ফাতিমার বয়স ছিল মাত্র 10-11 বছর, অথচ ফাতিমার এ বয়সেই রাসুল বলছেন আলীর জন্ম না হলে ফাতিমার সুযোগ্য স্বামী পাওয়া যেত না। এ কথার মধ্যে কত বড় রহস্য লুকিয়ে ছিল তা পরবর্তীকালে প্রকাশ হয়েছে।
ইসলামের জন্য হযরত আলী আলাইহিসসালামের ত্যাগ ও অবদান কিংবদন্তিতুল্য অমর ইতিহাস হয়ে আছে। বদর, ওহুদ, খন্দক ও খাইবার সহ অন্য অনেক যুদ্ধে তার অতুলনীয় বীরত্বের কথা ইতিহাসের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। রাসুলে খোদা যখন নবুয়ত পান তখন কিশোর আলী তার প্রতি প্রথম ঈমান আনেন। শুধু তাই নয়, নবীজিকে তিনি সবসময় ছায়ার মতো অনুসরণ করতেন। তার বীরত্ব, জ্ঞানগরিমা, ত্যাগ, প্রজ্ঞা ও সাহসিকতায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুগ্ধ। আর সেজন্যই তিনি তার প্রাণপ্রিয় কন্যা হযরত ফাতিমাকে প্রাণপ্রিয় আলীর সাথেই বিয়ে দিয়েছিলেন। একইভাবে রাসুলুল্লাহ ও হযরত আলীর প্রশান্তির মাধ্যম হযরত ফাতিমার অবদানও অনন্য বা অতুলনীয়। তিনি রাসুলের ওফাতের পর ক্রান্তিকালে মানুষকে সত্যের দিকে আহ্বান জানিয়েছেন। তিনি তার ভূমিকার মাধ্যমে সত্যের আলো প্রজ্বলিত করেই এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তার প্রসিদ্ধ দুটি ভাষণ আমাদের হেদায়েতের পথ নির্দেশ করে, তাই এটা স্পষ্ট কেন রাসুল সেই 10 বছরের বালিকা ও 22 বছরের যুবক সম্পর্কে একথা বলেছিলেন।
হযরত আলী আলাইহিস সালাম ফাতিমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেও মহানবীর সামনে শ্রদ্ধার কারণে ও লজ্জায় তা বলতে পারছিলেন না। এ অবস্থায় মহানবী আঁচ করতে পারেন যে আলী ফাতিমাকে বিয়ের প্রস্তাব দিতে এসেছেন, তবুও তিনি বিষয়টা তাই কিনা জানতে চাইলে আলী জানান যে হ্যাঁ, আমি এ উদ্দেশ্যেই এসেছি। হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা তাঁর বাবা তথা মহানবীর পর সর্বকালের শ্রেষ্ঠ মহাপুরুষ আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহি সালামের সঙ্গে বিয়ের প্রস্তাবে রাজি হবেন, এটাই ছিল স্বাভাবিক। তবুও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির প্রতি শ্রদ্ধার আদর্শ তুলে ধরার জন্য আনুষ্ঠানিকভাবে হযরত ফাতিমার মতামত জানতে চান। চাচাতো ভাই আলীকেও তিনি জানান যে ফাতিমার মতামত জেনে আসি। মহানবী প্রিয় কন্যা ফাতিমাকে বলেন, আমি তোমাকে আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টির স্ত্রী করতে চাই, তোমার কি মত? ফাতিমা লজ্জায় মাথা নুইয়ে থাকেন এবং হ্যাঁ ও না বোধক কিছুই না বলে চুপ করে থাকেন। এ অবস্থায় মহানবী বলেন, আল্লাহু আকবার, তার নিরবতা সম্মতেরই প্রমাণ।
তাই এটা স্পষ্ট, মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের মত নেওয়া জরুরি। জোর করে কোনো নারীকে কোনো পুরুষের কাছে বিয়ে দেওয়া বৈধ নয়।
বিয়েতে বরের পক্ষ থেকে কনেকে দেনমোহর পরিশোধ করা ফরজ, আর হযরত আলী আলাইহিস সালাম নিজের ঢাল বিক্রি করে তা পরিশোধ করেছিলেন। হযরত আলী তাঁর বর্মটি বিক্রি করে 500 দিরহাম বা রৌপ্য মুদ্রা পেয়েছিলেন, একটি উট, একটি তরবারি ও একটি বর্ম এবং কয়েকটি খেজুরের বাগান ছাড়া হযরত আলীর কাছে আর কোনো সম্পদ ছিল না। কোনো কোনো হাদিসে বলা হয় হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা তাঁর বিয়ের একমাত্র মোহরানা হিসেবে বিচার দিবস তথা কিয়ামতের দিনে তাঁরই বাবার পাপী উম্মতের সাফায়াত তথা তাদেরকে ক্ষমা করার অধিকার চেয়েছিলেন। আর মহান আল্লাহ তাঁর এই দাবি কবুল হওয়ার কথা জানিয়ে দেন জিব্রাইলের মাধ্যমে। অথচ আজকাল মুসলমান নরনারীর বিয়ের মোহরানা নিয়ে কত বাড়াবাড়ি হচ্ছে, মোহরানার অঙ্ক বা সম্পদ নিয়ে বস্তুগত প্রতিযোগিতা হচ্ছে, ভাবখানা এমন যে যার বিয়ের মোহরানা যত বেশি তার মর্যাদা যেন ততই উপরের।
হযরত ফাতিমার বিয়ে উপলক্ষে নবদম্পতির জন্য যেসব উপহার কেনা হয়েছিল মোহরানার অর্থ দিয়ে, সেসব ছিল একটি আতর, কিছু জামাকাপড় ও কিছু গৃহস্থালী সামগ্রী। ভোজসভা শেষে মেহমানরা সবাই চলে গেলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডানে ও ফাতিমাকে নিজের বাম দিকে বসিয়ে তাদের জন্য দোয়া করেন। তিনি নিজের মুখ থেকে কিছু লালা বের করে তা ফাতিমা ও আলীর উপর ছড়িয়ে দেন। এরপর আল্লাহর দরবারে হাত তুলে বলেন, হে আল্লাহ, তারা আমার থেকে ও আমি তাদের থেকে। হে প্রভু, আপনি যেমন আমার থেকে সব ধরনের অপবিত্রতা ও কদর্যতা দূর করেছেন, তেমনি তাদের কাছ থেকেও সেসব দূর করে তাদের পবিত্র করুন। এরপর বর কনেকে বলেন, ওঠো এবং ঘরে যাও, তোমাদের উপর মহান আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। বিয়ের দিন বা রাতে এক দরিদ্র ব্যক্তি হযরত ফাতিমার কাছে কিছু সাহায্য চাইলে তিনি তার বিয়ে উপলক্ষে কেনা নতুন পোশাক দান করে দেন, যাতে তা বিক্রি করে ওই ব্যক্তি কিছু অর্থ সংগ্রহ করতে পারেন। ফলে একটি পুরনো পোশাক পরেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা।
তো শ্রোতা বন্ধুরা, সবাইকে আরও একবার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
অমর কিংবদন্তি ওমর খৈয়াম,
শ্রোতাবন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও জ্যোতির্বিদ ওমর খৈয়ামের জীবন ইতিহাস এবং জ্ঞান ও বিজ্ঞান ও সাহিত্য অঙ্গনে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ।
আমি গাজী আব্দুর রশিদ।
গত অনুষ্ঠানে ইস্পাহানে প্রচলিত ইয়াজদগার্দি ক্যালেন্ডার সংশোধন এবং মহাকাশ গবেষণা কেন্দ্র বা মান মন্দির নির্মাণের জন্য ওমর খৈয়ামের ইস্পাহান আগমনের কথা উল্লেখ করেছিলাম। আজকের অনুষ্ঠানে আমরা ইস্পাহানে ওমর খৈয়ামের গবেষণা ও কর্মকাণ্ডের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ওমর খৈয়ামের নেতৃত্বে একদল বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদকে ইস্পাহানে আসার আমন্ত্রণ জানানো হয়। ইস্পাহানে যারা এসেছিল তারা সবাই সে সময়ের বুদ্ধিজীবী এবং খুব অল্প বয়সী ও শিক্ষিত ছিল। তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের উপর ভিত্তি করে ইরানি সৌর ক্যালেন্ডার সংশোধন ও পুনরুজ্জীবিত করেছিলেন এবং সুলতান মালিক শাহের উপাধি জালালউদ্দিনের নামে ক্যালেন্ডারটিকে জালালি ক্যালেন্ডার নামে অভিহিত করেছিলেন। জালালি ক্যালেন্ডারে সূর্য মেষ রাশিতে প্রবেশ করলে সেটাকে নতুন বছরের শুরু হিসেবে ধরা হয়। পূর্ববর্তী ক্যালেন্ডারে অধিবর্ষ বা লিপিয়ার না থাকায় বহু রকম সমস্যার কারণে এই সমস্যার সমাধানের জন্য নতুন এই জালালি ক্যালেন্ডারে ১৮ দিনকে অধিবর্ষ হিসেবে ধরা হয় এবং এই অধিবর্ষটি মালেক শাহী বা জালালি নামে পরিচিতি পায়। এছাড়াও পহেলা ফরওয়ার্ড দিন, যা ফার্সি নতুন বছরের শুরু ধরা হয়, তাকে সুলতানি নববর্ষ নামে অভিহিত করা হয়।
জালালি ক্যালেন্ডারে এক বছরের সময়কাল সূর্যের চারপাশে পৃথিবীর সম্পূর্ণ ঘূর্ণনের সময়কালের সমান, অর্থাৎ ৩৬৫ দিন ও রাত ৫ ঘন্টা ৪৯ মিনিট ১৫ সেকেন্ড। এই ক্যালেন্ডারে ৫ ঘন্টা ৪৯ মিনিট এবং ১৫ সেকেন্ডকে প্রতি ৪ বা ৫ বছরে একটি দিন হিসেবে গণনা করা হয়। জালালি ক্যালেন্ডারের বছরগুলোতে ১২টি মাস রয়েছে, যা ৬২২ খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় থেকে শুরু হয়েছিল। জালালি ক্যালেন্ডারের আরবি নাম আত তাওহে জালালি। মূলত এটি একটি সৌর ক্যালেন্ডার, যার অর্থ হচ্ছে আধুনিক চিন্তাধারা অনুযায়ী পৃথিবী সূর্যের পাশে এক পূর্ণ চক্কর অতিক্রম করে। সৌর বছরের যে পরিমাপের উপর ওমর খৈয়াম ফর্মুলা উদ্ভাবন করেন তাতে দেখা যায় যে বর্তমানে প্রচলিত গণনায় মাত্র ৩ মিনিট ১১ সেকেন্ড অথবা মাত্র ১৭ সেকেন্ডের পার্থক্য। পশ্চিমা গবেষকরা বর্তমান সৌর ক্যালেন্ডার তাদের রচিত বলে দাবি করলেও এর প্রকৃত আবিষ্কারক হচ্ছেন বিজ্ঞানী ওমর খৈয়াম। ওমর খৈয়াম গবেষণা ও পর্যবেক্ষণের পর সৌর বছরের দৈর্ঘ্যকাল আবিষ্কার করেন, যা আধুনিক বর্ণনা রীতি অনুযায়ী ৩৬৫.২৪২৪ দিন।
আর ওমর খৈয়ামের ক্যালেন্ডারে তারিখে একদিন পরিবর্তন করতে হবে ৫০০০ বছর পর। আধুনিক ক্যালেন্ডার বিশেষজ্ঞদের বক্তব্য হল কোপার্নিকাস প্রথম ব্যক্তিত্ব যিনি বছরের একেবারে সঠিক পরিমাণ
আবিষ্কার করেন। কিন্তু তার এ বক্তব্য সঠিক নয়। কোপার্নিকাস রোমের প্রধান পাদ্রির ইঙ্গিতে ক্যালেন্ডারে কয়েকটি সংশোধন আনেন এবং বছরের সঠিক দৈর্ঘ্য জানার চেষ্টা করেন, কিন্তু তার সে সফলতায় লাভ হয়নি। বরং যা লাভ হয়েছিল 400 বছর পূর্বে ওমর খৈয়ামের। পরবর্তী বিজ্ঞানীরা প্রমাণ করেন বছরের দৈর্ঘ্য কোপার্নিকাসের 28 সেকেন্ড ভুল হয়। ওমর খৈয়ামের আবিষ্কৃত দৈর্ঘ্য বছরের প্রকৃত দৈর্ঘ্য থেকে শুধু 11.3 সেকেন্ড বেশি। ওমর খৈয়ামের এ অসাধারণ প্রজ্ঞার স্বীকারোক্তি খ্রিস্টান ঐতিহাসিক ও প্রাচ্যবিদরাও করেছেন। আধুনিককালের এক বিশেষজ্ঞের মতে এ ক্যালেন্ডার আমাদের ক্যালেন্ডারের চেয়েও বেশি সঠিক। ওমর খৈয়াম একজন কবি হিসেবে প্রসিদ্ধ। তার চৌপদী দুনিয়া জোড়া খ্যাত, কিন্তু অনেক কম মানুষই জানেন তিনি উঁচু মাপের গণিতবিদ ও জ্যোতির্বিদ ছিলেন। তিনি মান মন্দিরগুলোতে বছরের পর বছর জ্যোতির্বিজ্ঞানীদের দিক নির্দেশনা দেন, যার ফলে তারিখে জালালির ক্যালেন্ডার প্রস্তুত হয়।
বহুমুখী প্রতিভার অধিকারী পারস্যের ক্ষণজন্মা মনীষী ওমর খৈয়াম, তাকে নিয়ে আমাদের আয়োজন অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল।
যাই হোক শ্রোতাবন্ধুরা, আমরা আপনাদেরকে জালালি ক্যালেন্ডার এবং এক্ষেত্রে ওমর খৈয়ামের কৃতিত্ব বা অবদানের সাথে পরিচয় করিয়ে দিলাম। তবে আসুন এবারে আমরা হাকিম ওমর খৈয়ামের জীবন বৃত্তান্ত সম্পর্কে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। খৈয়াম 18 বছর ইস্পাহানে বসবাস করেছিলেন এবং বহু ক্ষেত্রে তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। তিনি একজন বিখ্যাত জ্যোতির্বিদ হওয়ার পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানেও অসামান্য অবদান রাখেন। খৈয়াম সে সময়ের সবচেয়ে দক্ষ চিকিৎসক হিসেবে সেলজুক রাজাদের চিকিৎসার জন্য রাজ দরবারে যেতেন। রাজপুত্র আহমদ সঞ্জারকে তার চিকিৎসার বিষয়টি আজও বিখ্যাত গল্প হয়ে আছে। কথিত আছে যে খৈয়াম শৈশবে গুটি বসন্তে আক্রান্ত মালিক শাহের পুত্র সুলতান আহমদ সঞ্জারকে সুস্থ করে তুলেছিলেন, কিন্তু তারপরও সুলতান সঞ্জার বৃদ্ধাবস্থায় পৌঁছার পর খৈয়ামের সাথে তার সম্পর্ক ভালো ছিল না বলে জানা যায়। খৈয়াম সম্ভবত খ্রিস্টীয় 1086 সালে মার্ব শহরে থাকার ইচ্ছা নিয়ে ইস্পাহান শহর ত্যাগ করেন, যেটি কিনা সেলজুকদের নতুন রাজধানী হিসেবে নির্বাচিত হয়েছিল।
মার্ব ছিল সে সময় ইরানের প্রাচীনতম শহরগুলোর মধ্যে একটি। এই শহরের 2500 বছরেরও বেশি ইতিহাস রয়েছে। খ্রিস্টপূর্ব 247 থেকে খ্রিস্ট পরবর্তী 224 সাল পর্যন্ত পার্থিয়ান সাম্রাজ্যের শাসনকালে ইরানের রাজধানী ছিল মার্ব অঞ্চল। পার্থিয়ান সাম্রাজ্য আরসাসিদ সাম্রাজ্য নামেও পরিচিত। মার্ব একসময় প্রাচীন ইরানের একটি অন্যতম প্রধান রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল। এখন পর্যন্ত গবেষণা ও খননকাজ চালিয়ে এই এলাকার প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মাত্র 30% উন্মোচিত হয়েছে। ইসলামপূর্ব ও ইসলাম পরবর্তী ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শনের ভাণ্ডার এখনও মাটির নিচে চাপা পড়ে আছে। খৈয়াম তার মার্ব সফরের সময়ও গবেষণা ও অধ্যয়ন চালিয়ে যান এবং খৈয়ামের এই ভ্রমণটিও অনেক ক্ষেত্রে তার জন্য গুরুত্বপূর্ণ সাফল্য এনে দিয়েছিল। বলা হয় যে খৈয়াম সম্ভবত মার্ব শহরে মিজান আল হোকম এবং কিস্তাস আল মুস্তাকিম গ্রন্থগুলো লিখেছিলেন, যে সম্পর্কে আমরা আগামী পর্বগুলোতে আলোচনা করব। সুলতান সঞ্জার 1097 সালে সিংহাসনে আরোহণ করেন এবং মার্ব সেই সময়ের রাজধানী ছিল।
আমরা আগেই বলেছি যে সুলতান সঞ্জারের সাথে ওমর খৈয়ামের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, সে কারণে খৈয়াম মার্ব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সুলতান সঞ্জার সিংহাসনে আরোহণের পরপরই খৈয়াম মার্ব ছেড়ে নিশাপুরের উদ্দেশ্যে রওনা হন। নিজ শহর নিশাপুরে ফিরে এসে এই শহরেই তিনি তার বাকি জীবন অতিবাহিত করেন। তো শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, আগামী অনুষ্ঠানেও আমরা ওমর খৈয়ামের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা অব্যাহত রাখব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
ঐশী বন্ধন, শ্রোতা ভাই বোনেরা, আপনারা নিশ্চয় জানেন যে পয়লা জিলহজ হচ্ছে আমিরুল মোমিনীন হজরত আলী আলাইহিস সালাম ও খাতুনে জান্নাত হজরত ফাতিমা সালামুল্লাহি আলাইহার বিয়ের বার্ষিকী। ইরানে এ দিবসটি পালন করা হয় পরিবার দিবস হিসেবে। দিনটি উপলক্ষে আজ রয়েছে একটি বিশেষ আলোচনা, পরিবেশনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন। হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা বেহেশতি নারীদের সর্দার তথা খাতুনে জান্নাত। তার অসাধারণ নানা গুণ ও অতি উচ্চ স্তরের খোদাভীতির বিষয়টি সবাই জানতেন, তাই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খলিফা সহ অনেকেই এই মহামানবীকে বিয়ে করার জন্য মহানবীর কাছে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাব নাকচ করে দেন। মহানবী বলতেন, ফাতিমার ব্যাপারটি আল্লাহর সিদ্ধান্তের উপর নির্ভর করছে, অর্থাৎ ফাতিমার বিয়ে মহান আল্লাহর নির্দেশে সম্পন্ন হবে।
আব্দুর রহমান ইবনে আউফ রাসুলের কাছে গিয়ে বলেন, যদি ফাতিমাকে আমার সাথে বিয়ে দেন তাহলে মূল্যবান মিশরীয় কাপড় বোঝাই 1000টি উট এবং আরও 1000 দিনার তথা 1000 স্বর্ণমুদ্রা মোহরানা হিসেবে প্রদান করব। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রস্তাবে খুব অসন্তুষ্ট হন এবং বলেন, তুমি কি মনে করেছ আমি অর্থ ও সম্পদের গোলাম? তুমি সম্পদ ও অর্থ দিয়ে আমার সাথে বড়াই করতে চাও?
হযরত ফাতিমার বিয়ে প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ফেরেশতা আমার কাছে এসে বললেন, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন, তিনি আপনার কন্যা ফাতিমাকে আসমানে আলী ইবনে আবি তালিবের সাথে বিয়ে দিয়েছেন, সুতরাং আপনিও তাকে জমিনে তার সাথে বিয়ে দিন। বলা হয় 40,000 ফেরেশতা ছিলেন বেহেশতে অনুষ্ঠিত এই শুভ বিয়ের সাক্ষী।
দ্বিতীয় হিজরিতেই হযরত ফাতিমার সাথে হযরত আলীর বিয়ে হয়। তাঁর বিয়ের বিষয়ে ইতিহাসে যে বর্ণনা পাওয়া যায় তাতে তাঁর মর্যাদা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীকালে বলেন, আলীর জন্ম না হলে ফাতিমার সুযোগ্য স্বামী পাওয়া যেত না।
বিয়ের সময় হজরত ফাতিমার বয়স ছিল মাত্র 10-11 বছর। অথচ ফাতিমার এ বয়সেই রাসুল বলছেন, আলীর জন্ম না হলে ফাতিমার সুযোগ্য স্বামী পাওয়া যেত না। এই কথার মধ্যে কত বড় রহস্য লুকিয়েছিল তা পরবর্তীকালে প্রকাশ পেয়েছে। ইসলামের জন্য হজরত আলী আলাইহিস সালামের ত্যাগ ও অবদান কিংবদন্তি তুল্য অমর ইতিহাস হয়ে আছে। বদর, ওহুদ, খন্দক ও খাইবার সহ অন্য অনেক যুদ্ধে তার অতুলনীয় বীরত্বের কথা ইতিহাসের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। অন্যদিকে তিনি হলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের ভাণ্ডার।
রাসুলে খোদা যখন নবুয়ত পান তখন কিশোর আলী তাঁর প্রতি প্রথম ইমান আনেন। শুধু তাই নয়, নবীজিকে তিনি সব সময় ছায়ার মতো অনুসরণ করতেন। তাঁর বীরত্ব, জ্ঞান গরিমা, ত্যাগ, প্রজ্ঞা ও সাহসিকতায় রাসুল ছিলেন মুগ্ধ। আর সেজন্যেই তিনি তাঁর প্রাণপ্রিয় কন্যা হযরত ফাতিমাকে প্রাণপ্রিয় আলীর সাথেই বিয়ে দিয়েছিলেন।
হজরত আলী আলাইহিস সালাম ফাতিমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য মহানবীর কাছে আসলেও মহানবীর সামনে শ্রদ্ধার কারণে ও লজ্জায় তা বলতে পারছিলেন না। এ অবস্থায় মহানবী আজ করতে পারেন যে আলী ফাতিমাকে বিয়ের প্রস্তাব দিতে এসেছেন। তবু তিনি বিষয়টা তাই কিনা জানতে চাইলে আলী আলাইহিস সালাম জানান যে, হ্যাঁ, আমি এ উদ্দেশ্যেই এসেছি।
হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা তাঁর বাবা তথা মহানবীর পর সর্বকালের শ্রেষ্ঠ মহাপুরুষ হযরত আলী আলাইহি সালামের সঙ্গে বিয়ের প্রস্তাবে রাজি হবেন, এটাই ছিল স্বাভাবিক। তবুও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির প্রতি শ্রদ্ধার আদর্শ তুলে ধরার জন্যে আনুষ্ঠানিকভাবে হযরত ফাতিমার মতামত জানতে চান। চাচাতো ভাই আলীকেও তিনি জানান যে ফাতিমার মতামত জেনে আসি। মহানবী প্রিয়কন্যা ফাতিমাকে বলেন, আমি তোমাকে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টির স্ত্রী করতে চাই, তোমার কি মত?
ফাতিমা লজ্জায় মাথা নুয়ে থাকেন এবং হাঁ ও না বোধক কিছুই না বলে চুপ করে থাকেন। এ অবস্থায় মহানবী বলেন, আল্লাহু আকবার, তার নীরবতা সম্মতিরই প্রমাণ। তাই এটা স্পষ্ট, মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের মত নেওয়া জরুরি। জোর করে কোনো নারীকে কোনো পুরুষের কাছে বিয়ে দেয়া বৈধ নয়।
দ্বিতীয় হিজরির এক জিলহাজ রোজ শুক্রবার হজরত আলীর সাথে হজরত ফাতিমার শুভ বিয়ে সম্পন্ন হয়। এ সময় হজরত আলীর বয়স ছিল প্রায় 22 অথবা 23। বিয়ের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের বলেছিলেন, আল্লাহর আদেশে আমি ফাতিমার সাথে আলীর বিয়ে দিচ্ছি এবং তাদের বিয়ের মোহরানা ধার্য করেছি 400 মিসকাল রৌপ্য। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে জিজ্ঞেস করলেন, হে আলী, তুমি কি এতে রাজি আছো? হযরত আলী সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ, আমি রাজি। তখন নবীজি দুহাত তুলে তাঁদের জন্য এবং তাদের অনাগত বংশধরদের সার্বিক কল্যাণের জন্য দোয়া করেন।
বিয়েতে বরের পক্ষ থেকে কনেকে দেনমোহর পরিশোধ করা ফরজ, আর হযরত আলী আলাইহিস সালাম নিজের ঢাল বিক্রি করে তা পরিশোধ করেছিলেন। হযরত আলী তার বর্মটি বিক্রি করে 500 দিরহাম বা রৌপ্য মুদ্রা পেয়েছিলেন। একটি উট, একটি তরবারি ও একটি বর্ম এবং কয়েকটি খেজুরের বাগান ছাড়া হযরত আলীর কাছে আর কোনো সম্পদই ছিল না।
হযরত ফাতিমার বিয়ে উপলক্ষে নবদম্পতির জন্য যেসব উপহার কেনা হয়েছিল মোহরানার অর্থ দিয়ে, সেসব ছিল একটি আতর, কিছু জামা কাপড় ও কিছু গৃহস্থালি সামগ্রী। বর্ণনা থেকে জানা যায় যে মোট 18টি উপহার কেনা হয়েছিল। এসবের মধ্যে ছিল 4 দিরহাম দামের মাথা ঢাকার একটি বড় রুমাল বা স্কার্ফ, 1 দিরহাম দামের একটি পোশাক সামগ্রী, খেজুর পাতা ও কাঠের তৈরি একটি বিছানা, 4টি বালিশ, বালিশগুলো ছিল আজখার নামক সুগন্ধি ঘাসে ভরা, পশমের তৈরি একটি পর্দা, একটি ম্যাট বাপোশ, হাত দিয়ে গম পেশার একটি জাঁতা কল, খাবার পানি রাখার জন্য চামড়ার তৈরি একটি মশক, তামার তৈরি একটি বেসিন বা হাত দোহার পাত্র, দুম্বা বা উটের দুধ দোহনের জন্য একটি বড় পাত্র, সবুজ রং করা একটি বড় মাটির পাত্র বা জগ।
হযরত আলী জানান, এই বিয়ের উৎসবের জন্য বর্ম বিক্রির অর্থ থেকে কিছু অর্থ সংরক্ষণের জন্য আলাদা করে উম্মে সালামার কাছে দেয়া হয়েছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে 10 দিরহাম নিয়ে আমায় বলেন, কিছু তেল, খেজুর ও কাশ কিনে আনো এই অর্থ দিয়ে। সেসব আনা হলে মহানবী তার জামার হাতাগুলো গুটিয়ে সেগুলো মেশানো শুরু করেন নিজ হাতে। ওই 3 খাদ্যের মিশ্রণে তৈরি হল বিয়ের অতিথিদের আপ্যায়নের জন্য হালুয়া জাতীয় বিশেষ মিষ্টি খাবার।
খাবার তৈরির পর মহানবী আলীকে বললেন, দাওয়াত দাও যতজনকে তুমি ইচ্ছে করছো। আলী বললেন, আমি মসজিদে গিয়ে দেখলাম সেখানে অনেক সাহাবি সমবেত রয়েছেন। আমি তাদের বললাম, মহানবীর দাওয়াত কবুল করুন। তারা রওনা দিলেন মহানবীর দিকে। আমি মহানবীকে বললাম, মেহমানের সংখ্যা তো বিপুল। তিনি বিশেষ খাবারটি ঢাকলেন একটি শীট দিয়ে এবং বললেন, তাঁদেরকে আসতে বলো একসাথে 10-10 জন করে। ফলে 10 জনের একটি গ্রুপ এসে খেয়ে বেরিয়ে গেলে 10 জনের অন্য গ্রুপ আসছিল। এভাবে বহু মেহমান এসে খাবার খাওয়া সত্ত্বেও তা যেন মোটেও কম ছিল না। 700 নারী পুরুষ মহানবীর বানানো সেই বরকতময় মিষ্টি খাবার খেয়েছিলেন।
মেহমানরা সবাই চলে গেলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডানে ও ফাতিমাকে নিজের বাম দিকে বসিয়ে তাদের জন্য দোয়া করেন। তিনি নিজের মুখ থেকে কিছু লালা বের করে তা ফাতিমা ও আলীর উপর ছড়িয়ে দেন। এরপর আল্লাহর দরবারে হাত তুলে বলেন, হে আল্লাহ, তারা আমার থেকে ও আমি তাদের থেকে। হে প্রভু, আপনি যেমন আমার থেকে সব ধরনের অপবিত্রতা ও কদর্যতা দূর করেছেন, তেমনি তাদের কাছ থেকেও সেসব দূর করে তাদের পবিত্র করুন। এরপর বরকনেকে বললেন, ওঠো এবং ঘরে যাও, তোমাদের উপর মহান আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।
বলা হয় বিয়ের দিন বা রাতে হযরত ফাতিমার কাছে এসে একজন দরিদ্র ব্যক্তি কিছু সাহায্য চাইলে তিনি তার বিয়ের পোশাক দান করে দেন। ওই ব্যক্তির কাছে যাতে তা বিক্রি করে ওই ব্যক্তি কিছু অর্থ সংগ্রহ করতে পারেন। ফলে একটি পুরনো পোশাক পরেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা।
হযরত ফাতিমা ও আলীর বিয়ের অনুষ্ঠানটি ছিল খুবই সাদামাটা, তাই হযরত উম্মে আইমান এসে মহানবীর কাছে দুঃখ করে বললেন, সেদিনও তো আনসারদের এক মেয়ের বিয়ে হলো, সে অনুষ্ঠানে কত জাঁকজমক ও আনন্দ ফুর্তি হলো, অথচ বিশ্ববাসীর নেতা মহানবীর মেয়ের বিয়ে কিনা এত সাদাসিধেভাবে হচ্ছে।
একথা শুনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বিয়ের সাথে পৃথিবীর কোনো বিয়ের তুলনাই হয় না। পৃথিবীতে এ বিয়ের কোনো জাঁকজমক না হলেও আল্লাহর আদেশে আসমানে এ বিয়ে উপলক্ষে ব্যাপক জাঁকজমক হচ্ছে। বেহেশতকে অপূর্ব সাজে সাজানো হয়েছে, ফেরেশতারা হুর গিলমান সবাই আনন্দ করছে, বেহেশতের গাছপালা থেকে মণিমুক্তা ঝরছে আর সেগুলো সংগ্রহ করছেন বেহেশতের হুরিরা। কিয়ামত পর্যন্ত তারা সেগুলো সংগ্রহ করতেই থাকবেন যাতে সেগুলোর বিনিময়ে পুরস্কার পাওয়া যায়। একথা শুনে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত সবার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ও ফাতিমাকে বলে দিয়েছিলেন যে বাইরের কাজগুলো করবে আলী আর ঘরোয়া কাজগুলো করবে ফাতিমা। হযরত ফাতিমা এতে খুশি হয়েছিলেন। তিনি নিজেই বলেছিলেন, এই শ্রম বিভাজনের ফলে যেসব কাজ করতে ঘরের বাইরে যেতে হয় ও বারবার পরপুরুষদের সামনে পড়তে হয়, তা থেকে তিনি নিষ্কৃতি পেয়েছিলেন।
ইসলাম নারী ও পুরুষকে সমান অধিকার দেয় বলে এ ধর্ম কখনো নারীকে সামাজিক ভূমিকা পালনে বিরত রাখে না। শালীনতা বজায় রেখে ও সংসারের মূল দায়িত্বগুলো পালনের পাশাপাশি নারী সামাজিক দায়িত্ব পালন করতে পারেন। মহানবীর ওফাতের পর হযরত ফাতিমাকে পৈতৃক সূত্রে প্রাপ্ত ফাদাকের বাগান থেকে বঞ্চিত করা হয় এবং খেলাফতের ব্যাপারেও মহানবীর নির্দেশ অমান্য করা হয় বলে হযরত ফাতিমা মসজিদে নববীতে গিয়ে হযরত আলীর নেতৃত্বের অধিকার সম্পর্কে ভাষণ দিয়েছিলেন। গৃহস্থালি ও সাংসারিক দায়িত্ব ছাড়াও সব ধরনের সামাজিক দায়িত্ব পুরোপুরি পালন করে গেছেন হযরত জাহরা সালামুল্লাহি আলাইহা। তাই হযরত আলী বলেছিলেন, আল্লাহ শপথ, আমি কখনো ফাতিমাকে অসন্তুষ্ট করিনি অথবা তাকে কোনো কাজ করতে বাধ্য করেনি। অন্যদিকে ফাতিমাও আমাকে কখনো রাগিয়ে দেয়নি বা আমাকে অমান্য করেনি। বস্তুত যখনই আমি তাঁর দিকে তাকাতাম, আমার অন্তর থেকে সব বেদনা বা দুঃখ দূর হয়ে যেত।
বন্ধুরা, হজরত আলী ও হজরত ফাতিমার বিয়েবার্ষিকীর এই শুভ দিনে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি আজকের আলোচনা।
সবাই ভালো ও সুস্থ থাকবেন এই কামনা করছি। যুদ্ধ ও আসল অপরাধী,
শ্রোতা ভাই বোনেরা, যুদ্ধ ও আসল অপরাধী শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের আসর থেকে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। গত পর্বে আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর সাদ্দামের চাপিয়ে দেওয়া যুদ্ধের পটভূমি সম্পর্কে আলোচনা করেছি। আজও আমরা ইরান ইরাক যুদ্ধ ও এর কিছু গতি প্রকৃতি সম্পর্কে কিছু কথা বলব।
মার্কিন সরকারের ইঙ্গিতেই যে সাদ্দাম ইসলাম ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করেছিল, গত পর্বের আলোচনায় আমরা সে সম্পর্কিত কিছু তথ্য প্রমাণ তুলে ধরেছিলাম। সাদ্দাম ও আমেরিকা সহ তার গডফাদাররা ভেবেছিল যে ইসলামী বিপ্লবের ফলে ইরানের প্রচলিত সরকারি সশস্ত্র বাহিনীকে ব্যাপক পরিবর্তন ঘটায় দেশটি দুর্বল হয়ে পড়েছে এবং এর ফলে দেশটির গুরুত্বপূর্ণ কিছু অঞ্চল দখল করে নেওয়া খুবই সহজ হবে। সাদ্দামের সমর্থক পরাশক্তিগুলো নিয়ন্ত্রিত জাতিসংঘ সহ ইরানের মাটিতে সাদ্দাম বাহিনীর আগ্রাসনের কোনো নিন্দা জানায়নি আন্তর্জাতিক সংস্থাগুলো। কিন্তু ইরান যখন প্রবল প্রতিরোধ গড়ে তোলে এবং কথিত সাদ্দাম সেনাদের নাগপাশ থেকে খুররাম শহর মুক্ত করার মতো অকল্পনীয় বিজয় অর্জনের পাশাপাশি সাদ্দাম বাহিনীকে নানা রণাঙ্গনে ব্যাপক মাত্রায় বিপর্যস্ত করতে থাকে, তখনই আন্তর্জাতিক সংস্থাগুলো মার্কিন ইঙ্গিতে যুদ্ধবিরতি ও শান্তির কথা বলতে থাকে। কিন্তু ইরান স্পষ্টভাবে জানিয়ে দেয় যে কে আগ্রাসন শুরু করেছে এবং কে আগ্রাসনের শিকার তা উল্লেখ না করা পর্যন্ত ও আগ্রাসীকে চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত ইরানের পবিত্র প্রতিরোধ অব্যাহত থাকবে। এ অবস্থায় মার্কিন সরকার আন্তর্জাতিক অঙ্গনে ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা সহ নানা নিষেধাজ্ঞা জোরদারের প্রচেষ্টা শুরু করে।
সাদ্দামের নেতৃত্বাধীন ইরাক এমন এক সময় যুদ্ধ শুরু করে যখন তার অস্ত্রাগারগুলো ছিল অস্ত্রে পরিপূর্ণ, কিন্তু ইরাকের কাছে অস্ত্রশস্ত্রের জন্য যথেষ্ট পরিমাণ খুচরা যুদ্ধাংশ ছিল না। যুদ্ধের প্রথম দিকে সোভিয়েত ইউনিয়ন এ ধরনের যুদ্ধাংশের একটা খুব সামান্য অংশ বাগদাদকে সরবরাহ করত, কিন্তু যুদ্ধের প্রথম দিকে ইরাকের পরাজয় সুস্পষ্ট হয়ে উঠলে 1982 সাল থেকে সোভিয়েত ইউনিয়ন আবারও বাগদাদের প্রধান সামরিক মিত্রে পরিণত হয়। 82 সালের আগ পর্যন্ত ইরাকে অস্ত্রশস্ত্রের খুচরা যত্রাংশ সরবরাহ করত উত্তর কোরিয়া, মিশর, চীন ও জিকোস্লোভাকিয়া মতো কয়েকটি দেশ। কুয়েতের দৈনিক আল কাবুস এ প্রসঙ্গে লিখেছে, সোভিয়েত ইউনিয়ন ইরাকে অস্ত্র ও গোলাবারুদ পাঠানোর জন্য এক আকাশ সেতু খুলে দেয়। গর্বাচভ কোন আরব সরকারের কাছে চিঠি পাঠিয়ে তাদের এ নিশ্চয়তা দেন যে সোভিয়েত ইউনিয়ন ইরানের সঙ্গে যুদ্ধে ইরাককে পরাজিত হতে দেবে না।
একই সময়ে ফ্রান্সের কাছ থেকে এক্সোজেড মিসাইল সহ বিপুল অস্ত্র কেনা হয় ইরাকের জন্য। ফ্রান্স তার নির্মিত F-1 মিরাজ জঙ্গি বিমান উৎপাদন শেষ হওয়ার আগেই দেশটির জাহাজ বিধ্বংসী সুপার স্ট্যান্ডার্ড 5টি জঙ্গি বিমান ইরাককে দেয়, যাতে তেল ট্যাঙ্কারের যুদ্ধে ও ইরানের তেল সমৃদ্ধ খার্গ দ্বীপে হামলা চালানোর কাজে সেগুলো ব্যবহার করা যায়। মার্কিন গবেষক অ্যালেন ফ্রেডম্যান এ প্রসঙ্গে লিখেছেন, ইরাককে অস্ত্র সরবরাহ প্রায় প্রতিদিন অব্যাহত ছিল। ফ্রান্সে অবস্থিত ন্যাটোর একটি ঘাঁটি থেকে ইরাকের অ্যান্টোনভ বিমানগুলোতে অস্ত্র ভরা হতো। ওই ঘাঁটি যেন ইরাকেরই বিমান ঘাঁটিতে পরিণত হয়। ওই বিমানগুলো প্রতিদিন এ বিমান ঘাঁটিতে আসত এবং ফরাসি ক্ষেপণাস্ত্র, ক্লাস্টার বোমা, ফিউজ ও রাডারের যন্ত্রাংশ ইরাকে নিয়ে আসত। ফরাসি গোয়েন্দা সংস্থাগুলো 1986 সালে এক সমীক্ষায় জানায়, যদি ইরাকে অস্ত্র সাহায্য পাঠানো 3 সপ্তাহের জন্য বন্ধ রাখা হয় তাহলে দেশটি পরাজিত হবে।
পরবর্তীকালে ইরাকের ইরান বিষয়ক গোপন সামরিক গোয়েন্দা তথ্য সংরক্ষণ বিভাগের প্রধান ওয়াফিক আস সামরাই সাদ্দামের প্রতি ফ্রান্সের সহায়তার তিক্ত সত্য তুলে ধরে বলেছেন, ইরাকে ফ্রান্সের সাহায্য এত জোরদার হয় যে ফরাসি প্রতিনিধি বাগদাদ সফরে এসে তৎকালীন ইরাকি প্রতিরক্ষামন্ত্রী আদনান খেইরুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ওই সাক্ষাতে খেইরুল্লাহকে বলেন, ফ্রান্স ইরাককে একটি পরমাণু বোমা দেওয়ার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। যুদ্ধ থামাতে ইরানকে বাধ্য করার জন্য এই বোমা সুনির্দিষ্ট লক্ষ্যে নিক্ষেপ করা যাবে। আমি ওয়াফিক আস সামরাই ফরাসি প্রতিরক্ষামন্ত্রী স্বাক্ষরিত ও সাদ্দামের কাছে পাঠানো এই প্রতিবেদন 1984 সাল পর্যন্ত একটি বিশেষ বাক্সে সংরক্ষণ করেছিলাম।
ইরান ইরাক যুদ্ধ ছিল এমন এক যুদ্ধ যা দ্বিতীয় মহাযুদ্ধের পর প্রথমবারের মতো প্রাচ্য ও পাশ্চাত্যের দুই প্রধান পরাশক্তি আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নকে তেহরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিল। এছাড়াও পাশ্চাত্যের সব সরকার ও আরব শাসকরাও সাদ্দামে সহযোগী হয়েছিল। ইরানের বিরুদ্ধে ইরাকের যুদ্ধকে আক্রমণাত্মক পর্যায়ে জোরদার করতে যেসব চালিকা শক্তি সহায়তা করেছিল তার মধ্যে সবচেয়ে শক্তিশালী বা প্রভাবশালী চালিকা শক্তিটি হল অর্থনৈতিক সাহায্য। দীর্ঘযুদ্ধের কারণে ইরাকে তেল রপ্তানির পরিমাণ কমে গিয়েছিল এবং এ অবস্থায় অস্ত্রশস্ত্র কেনার জন্য বিপুল অর্থের মুখাপেক্ষী হয়ে পড়েছিল সাদ্দামের ইরাক। এ সময় সাদ্দামের সহযোগী শক্তিগুলো তাকে বিপুল অঙ্কের অর্থ ঋণ দিয়েছিল এবং এমনকি অফেরতযোগ্য অর্থ সহায়তায় দিয়েছে বিপুল মাত্রায়। বলা হয় পারস্য উপসাগরীয় আরব সরকার বা রাজা বাদশারা ইরাককে $4,500 কোটি অর্থ সাহায্য দিয়েছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধের খরচ হিসাবে। সাদ্দামকে এত বিপুল অর্থ দেয়া না হলে সে দীর্ঘকাল ধরে যুদ্ধ চালিয়ে যেতে পারত না।
মিশরের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আবু গাজালার মতে, উপসাগরীয় অঞ্চলের আরব রাজাবাদশারা ইরাককে আরও অনেক বেশি অর্থ দিয়েছিলেন। তিনি বলেছেন, কেবল সৌদি সরকারই ইরাকের সাদ্দাম সরকারকে দিয়েছিল $6,000 কোটি। কুয়েতে ইরাকের হামলা এবং সেখানে ইরাকি দখলদারিত্ব প্রতিষ্ঠার পর আমেরিকায় নিযুক্ত কুয়েতি রাষ্ট্রদূত শেখ সাবা ইরাকের প্রতি আর্থিক সহায়তা প্রসঙ্গে বলেছে, কুয়েত ইরাককে নগদ $1,400 কোটি সহায়তা দিয়েছিল। এছাড়াও কুয়েত ইরাককে $1,600 কোটি মূল্যের সেবামূলক সহায়তা দিয়েছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে।
সাদ্দাম তার সরকারের প্রতি মার্কিন সহায়তার কথা বারবার উল্লেখ করেছে। ইরানের মাধ্যমে খুররাম শাহ দখলমুক্ত হওয়ার পর ইরাকের কাছে মার্কিন অর্থ সহায়তা প্রকাশ্যরূপ নেয়। 1982 সালের শেষের দিকে মার্কিন সরকার প্রথমবারের মতো $30 কোটি অর্থ সাহায্য দেয় সাদ্দাম সরকারকে। এরপর থেকে ইরাকের জন্য মার্কিন অর্থ সহায়তা ক্রমেই বাড়তে থাকে এবং এর পরিমাণ $500 কোটি ছাড়িয়ে যায়। তো শ্রোতা ভাই বোনেরা, আমাদের আজকের নির্ধারিত আলোচনার সময় ফুরিয়ে এলো। ইরান ইরাক যুদ্ধের নানা বাস্তবতা সম্পর্কে আমরা আরও তথ্য তুলে ধরব আগামী আসরে। আশা করি তখনও সঙ্গ দিতে ভুলবেন না।
Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հերարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/h